বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, আর এর সবচেয়ে ভালো প্রমাণ হল এ কোরআন আমার কাছে পাঠানো হয়েছে ওহির মাধ্যমে, যাতে তোমাদের এবং আর যার যার কাছে এটি পৌঁছে যায় তাদের সবাইকে আমি সতর্ক করি যাতে তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা না করে। পবিত্র কোরআন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক চিরস্থায়ী মোজেজা। এ মহাগ্রন্থের বাক্য বা আয়াতগুলো আল্লাহর নির্বাচিত সর্বশ্রেষ্ঠ রাসূল ও মহামানবের প্রতি আল্লাহর মহান আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। পবিত্র কোরআনের বিখ্যাত মুফাসসির আল্লামা মোহাম্মদ হুসাইন তাবাতাবাই ওহির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন,
ওহি নবীদের ভেতরকার এমন এক বিশেষ চেতনা ও উপলব্ধি যা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়। মানুষ নিজের সব বিষয়ে এবং বিশ্ব সম্পর্কে অবহিত নয়, তাই তারা খোদাই বা ঐশী হেদায়েতের মুখাপেক্ষী। মানুষের এই চাহিদা মেটাতেই এসেছে ওহি। মানুষ তার বিবেক বুদ্ধি দিয়ে অনেক কিছু বুঝতে পারে, যেমন তারা বুঝতে পারে যে সঠিক চিন্তাটি করতে হবে ও করতে হবে সুন্দর বা ভালো আচার আচরণ, আর দূরে থাকতে হবে নোংরামি থেকে। কিন্তু তারপরও ভালো ও মন্দের দৃষ্টান্ত বা আদর্শ চিহ্নিত করতে গিয়ে ভুল করে, আর এখানেই ওহি বিবেক বুদ্ধির সহায়তায় ছুটে আসে এবং দৃষ্টান্ত ও বিস্তারিত দিকগুলো স্পষ্ট করে, ফলে মানুষ সঠিক পথটির বাস্তবতা ভালোভাবে বুঝতে ও চিনতে পারে এবং বিচ্যুতি ও অধঃপতন থেকে মুক্তি পায়।
পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী ওই হলো এমন এক পথ বা পদ্ধতি যার মাধ্যমে মহান আল্লাহ মানুষকে জ্ঞান ও সচেতনতা দান করেন। ওহি মানুষের জন্য জ্ঞান ও তথ্যের অন্যতম খাঁটি এবং মূল উৎস। ওহির মাধ্যমে মানুষ জানতে পেরেছে অনেক বাস্তবতা এবং অজানা বিষয়ের রহস্য। ওহি না থাকলে মানুষের কাছে ঐতিহাসিক অনেক তথ্য গোপন থেকে যেত। অন্য কথায়, ওহি হচ্ছে পথের দিশারি, আলো এবং ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিবর্তনের উৎস। ওহির মাধ্যমে নবীগণ অদৃশ্যের জ্ঞান জানতে পারেন। ওহিতে তাঁদেরকে উদ্দেশ্য করে বক্তব্য থাকে। তাঁদের দায়িত্ব হল যে ওহি নাজেল হয়েছে নিজের কাছে তা এমনভাবে প্রতিফলিত করা, ঠিক যেভাবে স্বচ্ছ আয়না প্রতিফলন ঘটায়, অর্থাৎ এর ফলে যেন সত্য যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে।
পবিত্র কোরআনের দৃষ্টিতে ওহি ছিল একটি চলমান ধারা। সব নবীর কাছে নাজিল হয়েছে ওহি। সূরা নিসার 163 নম্বর আয়াতে নবী রাসূলদের আন্দোলনকে বর্ণনা করা হয়েছে এভাবে, আমরা তোমার কাছে ওহি পাঠিয়েছি ঠিক যেভাবে পাঠিয়েছিলাম নূহ ও পরবর্তী নবীদের এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও বনি ইসরায়েল বা ইয়াকুবের সন্তানদের কাছে এবং ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে ওহি পাঠিয়েছি, আর আমি দাউদকে দিয়েছি জাবুর। অর্থাৎ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ে যা নাজিল হয়েছে তা হল সেই একই ধরনের ওহি বা প্রত্যাদেশ যা নাজিল হয়েছিল পূর্ববর্তী নবীদের কাছে। মহান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিরোধীদের অবমাননার মোকাবেলায় নিজ রাসূলের পক্ষে বলেছেন, কখনো তোমাদের বন্ধু মোহাম্মদ পথচ্যুত হননি ও লক্ষ্য হারিয়ে ফেলেননি এবং কখনো নিজের খেয়াল খুশি মতো কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তা ওহি ছাড়া আর কিছুই নয়। এই আয়াতের আলোকে এটা স্পষ্ট, মহান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের বিচ্যুতি থেকে মুক্ত বলে মনে করেন।
যখন মক্কায় প্রথমবারের মতো কোরআনের আয়াত নাজিল হয়েছিল তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোরআন আমার কথা নয়, বরং আল্লাহর বাণী এবং কোনো মানুষই কোরআনের মতো কিছু রচনা করতে সক্ষম নয়। যদি বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা করে দেখো এবং যার কাছ থেকে ইচ্ছে সাহায্য নাও। সর্বশেষ নবী হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল মানুষকে আসমানি কিতাব ও হেকমত শিক্ষা দেয়া। তাই তিনি কোরআনের আয়াতগুলো মুখস্থ বা হেফজ করার জন্য খুব দ্রুত পদক্ষেপ নিতেন। তিনি এ আশঙ্কা করতেন যে কোনো একটি শব্দ বা বাক্য হয়তো তিনি ভুলে যেতে পারেন বা বদলে ফেলতে পারেন ভুলবশত। এ অবস্থায় মহান আল্লাহ তাঁকে আশ্বস্ত করেন ও প্রতিশ্রুতি দেন যে তিনি কোরআনের আয়াতগুলো ভুলবেন না এবং আয়াতের গঠন বা তিলাওয়াত ও অর্থ উপলব্ধি তাঁর জন্য সহজ করে দেবেন। পবিত্র কোরআন হল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নানা বাস্তবতা ও মুক্তির বাণীতে ভরপুর এই মহাগ্রন্থে কোনো ধরনের মিথ্যার অস্তিত্ব নেই। পবিত্র কোরআন সব ধরনের ত্রুটি বা ভুল থেকে মুক্ত।
অন্যান্য আসমানি কিতাবের তুলনায় কোরআনের বিশেষত্ব হল এটা যে কেউ এ পর্যন্ত কোরআনের আয়াতের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি এবং এই মহাগ্রন্থ শত সহস্র বছর পরও বিচ্যুতি ও ক্ষতি থেকে মুক্ত থেকেছে। প্রায় 1400 বছর পর আজও পবিত্র কোরআনের প্রতিটি শব্দ ও বাক্য রয়েছে প্রথম দিনের মতোই অক্ষত এবং অবিকৃত। কোরআনের রয়েছে 114 অনুচ্ছেদ বা সূরা। এইসব সূরার কোনটিতে রয়েছে বহু সংখ্যক আয়াত, আবার কোনো কোনো সূরা বেশ সংক্ষিপ্ত। এইসব সূরার শ্রেণীবিন্যাস ও নাজিল হওয়ার সময়কাল নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত অনেক আলোচনা ও বিতর্ক হয়েছে। কোন সূরার প্রথমে কোন বাক্য ও শব্দ রয়েছে তা নিয়েও অনেক গবেষণা হয়েছে। আয়াত শব্দটির অর্থ হল নিদর্শন বা চিহ্ন। আয়াতের প্রকৃত মর্ম হল আল্লাহর অস্তিত্ব ও তার অতুলনীয় বৈশিষ্ট্যগুলোর প্রামাণ্য বর্ণনা। পবিত্র কোরআনে দিন ও রাত, চাঁদ, সূর্য, পৃথিবীর উদ্ভব, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মেঘমালার চলাফেরা, মানুষের নানা ধরনের ভাষা, চেহারা ও বর্ণের মধ্যে পার্থক্য ইত্যাদি বিশ্বস্রষ্টার নিদর্শন হিসেবে উল্লেখিত হয়েছে।
এছাড়াও হজরত সালেহ আলাইহিস সালামের উট, মুসা আলাইহিস সালামের লাঠি, ঈসা আলাইহিস সালামের জন্ম, নূহ নবীর কিস্তি ও আরও অনেক মোজেজা ও অলৌকিক ঘটনাকে আয়াত হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে। মোট কথা, মানুষকে নানা বিষয় থেকে শিক্ষা নিতে উদ্বুদ্ধ করা এবং মহান আল্লাহর ক্ষমতা, প্রজ্ঞা ও অলৌকিক শক্তির নিদর্শন বোঝাতে আয়াত শব্দটি ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে মানব জীবনের সব দিকের বিধান ও চূড়ান্ত সৌভাগ্যের দিক নির্দেশনা দিয়েছে, তাই এতে রয়েছে সামাজিক জীবন ও এবাদতের বিধানসহ অনেক বিষয়ের আলোচনা। এ মহাগ্রন্থের অনেক সুরার নামই প্রকৃতির নানা বিষয় ও এমনকি প্রাণী বা জীবজন্তুর নামে করা হয়েছে, যেমন সুরা কামার বা চাঁদ, সুরা নামল বা পিপড়া, সুরা ফালাক বা প্রভাত, সুরা আনকাবুত বা মাকড়সা ইত্যাদি। কোনো কোনো সুরার নাম পরকাল, খোদা পরিচিত বা ধর্মীয় বিষয় সম্পর্কিত, যেমন সুরা আর রহমান, সুরা ওয়াকিয়াহ বা কিয়ামত ইত্যাদি। আর কোনো কোনো সুরার নাম সামাজিক ও রাজনৈতিক বিষয় সম্পর্কিত, যেমন সুরা আহজাব, দলগুলো, সুরা মুনাফিকুন ইত্যাদি। আবার কোনো কোনো সুরা ঐতিহাসিক ঘটনা বা কাহিনী সম্পর্কিত, যেমন সুরা ইউনুস, সুরা ইউসুফ, বনি ইসরাইল, মারিয়াম, আম্বিয়া ইত্যাদি।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প শীর্ষক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। মুখে মুখে উচ্চারিত বহু প্রবাদ প্রবচনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এইসব গল্পে রয়েছে আমাদের জীবন ঘনিষ্ঠ বহু শিক্ষা ও উপদেশ। আমরা নাসির মাহমুদের গ্রন্থনায় সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব। আশা করি এ আসরটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দেবে। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
গল্প তাহলে শুরু করা যেতে পারে, কি বলেন?
শুরু করা যেতে পারে, শুরু করে দিন নাসির ভাই।
জি মিলিয়াপা, শুরু করছি। অনেক অনেক দিন আগের কথা, এক বাদশার ছিল দুই উজির।
প্রাচীনকালে তো মন্ত্রীদের উজির বলা হতো, তাই না?
ঠিক বলেছেন আপনি।
আর প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধানকে বলা হতো রাজা বা বাদশা।
ঠিক তাই। আচ্ছা, যা বলছিলাম, এক বাদশার ছিল দুই উজির, দুজনই সবসময় বাদশার দরবারে তার আশেপাশেই থাকত।
যখনই কোনো ঘটনা, দুর্ঘটনা কিংবা প্রজাদের কেউ কোনো রকম সমস্যা নিয়ে দরবারে হাজির হতো, ওই উজিরেরা উপদেষ্টার মতো বাদশাকে সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিত।
এরকমই একদিন বাদশার সেপাইরা এক লোককে হাত পেছনে বেঁধে নিয়ে এলো বাদশার দরবারে।
বাদশাহ হাত বাঁধা লোকটার দিকে কিছুক্ষণ তাকাল। বাদশার সিংহাসন থেকে লোকটা খানিকটা দূরে অবস্থান করছিল। অত বেশি কাছে যাওয়ার অনুমতি ছিল না। বাদশাহ সেপাইদের কাছ থেকে জানতে চাইল,
এই লোকটার কি অপরাধ? কেন তাকে রাজদরবারে ধরে এনেছো?
সেপাইদের সর্দার মানে দলপতি বলল,
এই লোকটা খুবই বাজে কাজ করেছে জাপনা।
খারাপ করেছে কি ভালো করেছে সেই বিচারের রায় দেওয়ার দায়িত্ব তো তোমার নয়। তুমি শুধু বলো কি করেছে সে, কেন তাকে এখানে নিয়ে এসেছো?
হুজুর, এই লোকটা আমাদের বাদশাহ নামদারকে গালিগালাজ করেছে। বাজারে ঘাটে পাড়ায় মহল্লায় অলিতে গলিতে আপনার সমালোচনা করে গালিগালাজ করেছে।
কিসের সমালোচনা?
আপনি নাকি জুলুম করেন, প্রজাদের উপর আপনি নাকি ভীষণ অত্যাচার করেন ইত্যাদি।
এই কথা শুনে বাদশাহ ভীষণ খেপে গেল, সঙ্গে সঙ্গে আদেশ দিল,
জল্লাদকে বলো এই লোকের মাথা কেটে যেন দেহ থেকে আলাদা করে দেয়।
দুই উজিরি সব শুনছিল চুপ করে। বাদশাহর আদেশ শুনে এবার উজিরেরা একজন আরেকজনের দিকে তাকালো। এখানে বলে রাখা ভালো যে দুই উজিরের একজন খুবই সাদা মনের মানুষ ছিল, মানে প্রজাদের প্রতি তার মনটা ছিল দরদ ভরা। সে সবসময় চাইতো কি করে প্রজাদেরকে বাদশাহর রোষানল থেকে বাঁচানো যায়।
কিন্তু উজিদের দ্বিতীয় জন ছিল ঠিক তার বিপরীত। সে ছিল ভীষণ হিংসুটে, যত মন্দ কাজ আছে সব সে করে বেড়াতো নির্দ্বিধায়। তার আচরণও ছিল ভীষণ বাজে। দরদি উজিরকে সে দুই চোখে দেখতে পারত না। সে সারাক্ষণই সুযোগ খুঁজে বেড়াত কি করে ভালো উজিরকে বিপদে ফেলা যায়, বাদশার কাছে তাকে হেয় করা যায়, তার অবস্থান দুর্বল করা যায়।
মন্দ উজির কখনো ভালো উজিরকে সহ্যই করতে পারত না। বাদশাহ যেন ভালো উজিরকে ভালো না পাশে, তাকে যেন অপছন্দ করে, সেই লক্ষ্যে ভালো উজিরের বিরুদ্ধে সে বাদশার কাছে সবসময় নালিশ করে বেড়াত।
কিন্তু ভালো উজির কখনোই তা করত না। সে অবশ্য সবই দেখত, বুঝত তার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করা হচ্ছে, কিভাবে কি করছে সবই সে জানত, তবে প্রতিক্রিয়া দেখাত না, চুপচাপ থাকত।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। গল্পের দুই উজিরের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। বলছিলাম যে ভালো উজির মন্দ উজিরের সকল ষড়যন্ত্রই বুঝত, কিন্তু প্রতিক্রিয়া দেখাত না, চুপচাপ থাকত।
যাই হোক, লোকটির মাথা কেটে ফেলার জন্য বাদশাহ জল্লাদকে আদেশ দেওয়ায় উজিরেরা পরস্পরের চোখাচোখি করল। দুজনে হাত বাঁধা লোকটার কাছে এসে দাঁড়াল।
তারপর একজন সেপাই যখন জল্লাদকে ডাকার জন্য গেল, মৃত্যুদণ্ডের ফরমান পাওয়া লোকটি এবার গুনগুনিয়ে বাদশার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালি দিতে শুরু করে দিল।
বাদশাহ যেহেতু হাত বাঁধার লোকটি থেকে দূরে অবস্থান করছিল, সে কারণে ওর বিড়বিড় করা কথাগুলো শুনতে পায়নি। বাদশাহ তাই ভালো মনের উজিরকে জিজ্ঞেস করল,
লোকটা বিড়বিড় করে কি বলছে? আবার গালিগালাজ শুরু করেনি তো?
ভালো মনের উজির মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত লোকটির নিরীহ চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকালো। তারপর বাদশাহর দিকে তাকিয়ে বলল,
হে বাদশাহ নামদার, এই বেচারা আপনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করছে। সে বীরবীর করে আরো বলছে, আল্লাহ তাকেই ভালোবাসেন যে তার ক্রোধকে দমন করে এবং মানুষের ভুল ও অন্যায় ক্ষমা করে দেয়।
বাদশাহ উজিরের মুখে এরকম কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল, তার রাগ কমে গেল। নিরীহ লোকটির অপরাধগুলোকে বড় করে না দেখে তাকে ক্ষমা করে দিল।
কিন্তু হিংসুটি উজির, সেও তো হাত বাঁধা লোকটির কথা শুনেছিল, স্পষ্ট সেও শুনতে পেয়েছে যে বাদশাহকে গালিগালাজ করেছে। অথচ ভালো মনের উজির বাদশাহকে বলেছে একেবারে বিপরীত কথা, মিথ্যা কথা।
হিংসুটি উজির মনে মনে ভাবল, এটাই মহাসুযোগ, ভালো মনের উজিরের ভালো মানুষের ভণ্ডামি প্রমাণ করার মক্ষম সুযোগ, প্রতিশোধ গ্রহণের দারুণ সুযোগ এসে গেল। তার এই মিথ্যাচার যদি ফাঁস করে দেই তাহলে বাদশার কাছে সে তিরস্কৃত হবে, এমনও হতে পারে বাদশাহ হয়তো ভালো উজিরের ভালো মানুষের ছুটিয়ে দিতে শাস্তিও দিতে পারে। এরপর কি হলো তা শুনব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্প আসরে। ভালো উজিরের ভালো মানুষই ছুটিয়ে দিতে, শাস্তির আয়োজন করতে হিংসুটে উজির বাদশার দিকে মুখ করে বলল,
বাদশাহ নামদার, আমার মনে হয় আপনার কাছে আমাদের কারুরই সত্য কথা বলা ছাড়া মিথ্যাচার করা কোনোভাবেই উচিত নয়, তাই আমি আপনার কাছে সত্য কথাটাই বলবো। এই হাত বাঁধা লোকটি আসলে আপনাকে বিড়বিড় করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
দুষ্ট উজিরের কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গেল, বিরক্তি ভরে তার দিকে তাকালো বাদশাহ। উজির মনে মনে ভাবছিল, ভালো উজিরের মিথ্যাচার ধরা পড়ায় তার উপর বাদশাহ খেপেছে, কিন্তু না।
একটু পরেই বোঝা গেল ব্যাপারটা তার বিপরীত। বাদশাহ খানিক চুপ থেকে দুষ্ট উজিরের দিকে ফিরে বলল,
ওটা যদি মিথ্যাচারও হয় তবুও সেটা তোর সত্য বলার চেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে। কেননা ও যা বলেছে ভালো নিয়তে বলেছে, কিন্তু তোর নিয়ত ভালো ছিল না। বিদ্বানের কথা শুনিস নি? কল্যাণকর মিথ্যা ফেতনা সৃষ্টিকারী সত্যের চেয়ে ভালো।
দুষ্ট উজির ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। বাদশাহ বলল,
ওই উজির নিরীহ লোকটিকে সাহায্য করার স্বার্থে যে রকম বিনয়ী কথা বলেছে তাতে দুটি কাজ হয়েছে। এক, নিরীহ লোকটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। দুই, আমার সম্মান রক্ষা করেছে। কিন্তু তোর নিয়ত ছিল খারাপ। তুই চেয়েছিস ওই লোকটার যেন মৃত্যু হয় এবং সেই সঙ্গে আমার সম্মানেরও তোয়াক্কা করিসনি। ওই লোকের বাজে কথাগুলো আমাকে শোনালে যে আমার সম্মানহানি হবে সেই কথাও ভাবিসনি।
এরপর বাদশাহ আদেশ দিল, হাত বাঁধা লোকটিকে যেন ছেড়ে দেয়, সে যেন তার কর্মজীবনে ফিরে যেতে পারে। আর ভালো উজিরকে পুরস্কার দিল এবং হিংসুটি উজিরকে বলল বরখাস্ত।
জগদী বিখ্যাত কবি সাদির গোলেস্থান থেকে নেওয়া এই গল্পটির উপহংসারে বলা হয়েছে, কেউ যদি কারো জন্য কূপ খনন করে ওই কূপে প্রথমে নিজেকেই পড়তে হয়।
তো শ্রোতাবন্ধুরা, গল্প তো শুনলেন, কেমন লাগলো আপনাদের আশা করি জানাতে ভুলবেন না।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা। www আপনাদেরকে ইন্টারনেটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। জি হ্যাঁ, আজ আমরা 3W বা বিখ্যাত সেই ইন্টারনেটের সঙ্গে পরিচিত হব।
আচ্ছা, আপনিও 3W কে আপনিও যে ইন্টারনেটের সঙ্গে গুলিয়ে ফেললেন, না না না, সেটা আমি মোটেও আশা করিনি। আমার মনে হয় তাহলে আমাদেরকে আগে এই দুটির মধ্যে পার্থক্যটা বুঝে নিতে হবে। তবে তার আগে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং একরাশ প্রীতি ও শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম।
আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান বাস্তবতা ও ভার্চুয়াল জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আপনারা যারা সরাসরি রেডিও তেহরানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের সময় নেই কিংবা পরে শুনতে চান, তারা parstoday.ir/bn অ্যাড্রেসে ঢুকে যে কোনো সময় অনুষ্ঠানটি শুনতে পারেন।
চলুন আমরা কিছুটা পেছনে, অর্থাৎ 1960-এর দশকে, যখন ইন্টারনেট জন্ম নিচ্ছিল কেবল, তখনকার যুগে ফিরে যায়। আপনারা জানেন যে সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলছিল এবং এই দুই পরাশক্তি পরস্পরের উপর কিভাবে প্রভাব বিস্তার করা যায় সেই প্রচেষ্টায় মেতে উঠেছিল। সে সময় জোসেফ কার্ল রবনেট লিগডিনার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক বিভিন্ন স্থানে থাকা কয়েকটি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠার ধারণা উপস্থাপন করেন। তার মাথায় যেদিন এই ধারণাটি আসে তার ঠিক 9 বছর পর সত্যি সত্যি বাস্তবে এরকম একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেওয়ার জন্য এই নেটওয়ার্কের ব্যাপ্তি বাড়াতে সচেষ্ট হয়।
প্রথমে যে নেটওয়ার্কটি স্থাপন করা হয়েছিল সেটিকে হাতে গোনা কয়েকটি কম্পিউটারের মধ্যে এবং এরপর একটি শহরের বহু কম্পিউটারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এরপর টেলিযোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে দ্রুত সেই নেটওয়ার্কে কয়েকটি শহরের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হন মার্কিন বিশেষজ্ঞরা। আর এ কাজ করতে তারা আরপা নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৭০ দশকে এই নেটওয়ার্কে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে দেওয়া হয়। তারপর বহু বছর পর আর পানেট কোম্পানিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নেটওয়ার্কে ইন্টারনেট নামকরণ করা হয়। জন্মের ৩০ বছর পর এই নেটওয়ার্ক এতটা শক্তিশালী হয়ে ওঠে যে আর পানেটের একার পক্ষে আর এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠেনি। এ কারণে আর পানেটের বিলুপ্তির মাধ্যমে ইন্টারনেট একটি স্বতন্ত্র যোগাযোগ ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট আবিষ্কৃত হওয়ার পর ওয়েব বা ৩W-র জন্ম হয়। ইন্টারনেটকে যদি আমরা কোনো পাত্র বলে সম্বোধন করি তাহলে ওয়েবকে তার ভেতরে থাকা পানির সঙ্গে তুলনা করা যায়। ওয়েবের গল্পটি আবার কাগজে থাকা হার্ড ডাটাকে ডিজিটাল তথ্য ভাণ্ডারে রূপান্তর করা থেকে শুরু হয়। তবে তখনও ওয়েব পর্যন্ত যেতে অনেক পথ বাকি ছিল। ইংরেজি ওয়েব শব্দটির অর্থ মাকড়সার জাল। ধারণা করা যায় এই অর্থটির সঙ্গে আমরা যে ওয়েবকে চিনি তার খুব একটা মিল নেই, তবে নামটিকে একেবারে সম্পর্কহীন বলেও উড়িয়ে দেওয়া যাবে না।
ওয়েব সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়ার জন্য আমাদেরকে কিছুটা কল্পনা শক্তিকে কাজে লাগাতে হবে। প্রথমে আমাদেরকে একটি সাধারণ মাকড়সার জাল কল্পনায় আনতে হবে। এরপর ওই জালে আটকে যাওয়া মাকড়সাকে এমন কিছু পেজের সঙ্গে তুলনা করতে হবে যেগুলো ডিজিটাল তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ। এবারে আমরা এই মাকড়সার জালকে গোটা বিশ্বের সমান বলে ভাবতে পারি। আমাদের এই কল্পনার ফল দাঁড়াবে বিশ্বব্যাপী বিস্তৃত একটি জাল, ইংরেজিতে যাকে বলা যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সে বিখ্যাত WWW।
ওয়েবের আবার রয়েছে পৃথক তিনটি প্রজন্ম। প্রথম প্রজন্মের ওয়েবে তথ্য ভান্ডার উৎপাদনকারীর পক্ষ থেকে পাঠক বা অডিয়েন্স একমুখী তথ্য পেতে থাকে এবং এই দুই পক্ষের মধ্যে মত বিনিময়ের কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় প্রজন্মের ওয়েবে পাঠক বা অডিয়েন্স নিজেও তথ্য উৎপাদন করতে পারে। এখানে বহু পাঠক নিজেদের মধ্যেও যোগাযোগ করতে এবং মত বিনিময় করতে পারে। আজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নামে যত নেটওয়ার্ক দেখি সেগুলো এই দ্বিতীয় প্রজন্মের ওয়েব হিসেবেই পরিচিত। এই প্রজন্মের ওয়েবে কোনো তথ্যকে তার জন্য নির্বাচিত নামে আপলোড করা হয়। এখানে সার্চ ইঞ্জিনটি স্মার্ট নয়, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে চান সেই কিওয়ার্ডটির সঙ্গে মিল রেখে কিছু শব্দ ভেসে ওঠে মাত্র। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে অনেক সময় আপনি যে নামটি লিখে সার্চ দিয়েছেন সেটির মাধ্যমে একগুচ্ছ তথ্য ভাণ্ডার আপনার সামনে ভেসে উঠেছে ঠিকই, কিন্তু আপনি যে বিষয়বস্তু খুঁজে পেতে চেয়েছিলেন তার সঙ্গে ভেসে ওঠা বিষয়বস্তুর কোনো মিল নেই।
এই অসম্পূর্ণতাকে পূর্ণ করার উদ্দেশ্যেই তৃতীয় প্রজন্মের ওয়েবের প্রয়োজন দেখা দেয়। এই প্রজন্মের সার্চ ইঞ্জিন হবে স্মার্ট এবং এটি পাঠকের কাঙ্ক্ষিত বিষয়বস্তুকে আরও সুনির্দিষ্টভাবে সামনে নিয়ে আসবে। সেই সঙ্গে পাঠক বা ব্যক্তি তার হাতে থাকা তথ্যের সঙ্গে বিষয়বস্তুর যৌক্তিক সংযোগ ঘটাতে পারবেন। যেমন ধরুন আপনি বিভিন্ন পরিষেবার বিলের সঙ্গে ক্যালেন্ডারের তারিখের একটি সংযোগ ঘটিয়ে দিলেন। এবার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনার বিলগুলো পরিশোধ করতে থাকবে। এছাড়া এখন ছবি বা ইমেজের মাধ্যমে বিষয়বস্তু সার্চ করা যে ব্যবস্থা চলে এসেছে সেটিকেও তৃতীয় প্রজন্মের ওয়েব হিসেবে অভিহিত করা যায়।
এবার প্রশ্ন আসে, আমরা ইন্টারনেটের এই বিস্ময়কর জগৎকে কেন ভার্চুয়াল জগৎ বলি? আসলে আমরা যেসব বস্তুকে ধরতে বা ছুঁতে পারি সেগুলোই বাস্তব জিনিস, কিন্তু ভার্চুয়াল বা অপার্থিব জগৎ হচ্ছে সেই জিনিস যেটি আমরা ধরতে বা ছুঁতে পারি না, কিন্তু বাস্তব জীবনে অর্জিত অভিজ্ঞতা থেকে আমরা জিনিসটি সম্পর্কে একটা নিশ্চিত ধারণা পেতে পারি। অল্প কথায় যদি বলা যায় তাহলে বলতে হবে, ভার্চুয়াল জগতে আমরা একটি বিষয় বা বস্তুর প্রভাব দেখতে পাই, খোদ বিষয়টিকে নয়।
আমরা বিষয়টিকে আরো ভালো করে বোঝার জন্য একটি উদাহরণ দিতে পারি। আমরা একটি কুকুরের কথা কল্পনা করতে পারি, যেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পেজ খুলেছে। এক একটি পেজে এক এক নামে সে যা খুশি তাই পোস্ট করে। এক জায়গায় সে নিজেকে শিল্পী, আরেক জায়গায় ক্রীড়াবিদ, অন্য এক জায়গায় নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। অনেকেই তার এ পরিচয়গুলো বিশ্বাস করে এবং কেউ কেউ তাকে হিংসা করতেও থাকে। অবস্থাটা এমন এক পর্যায়ে পৌঁছায় যে কোনো দিন যদি কুকুরটি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং নিজের বাস্তব পরিচয় তুলে ধরতে চায়, সেদিন অনেকেই তার আসল পরিচয়টি বিশ্বাস করবে না। এই উদাহরণটিতে একটি সমস্যা আছে, আর তা হলো ভার্চুয়াল জগৎ মানেই ধোঁকাবাজি নয়, কিন্তু ভার্চুয়াল জগৎকে ইচ্ছা করলে এরকম ধোঁকা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।
আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমানে ভার্চুয়াল জগৎ যদিও আমাদের বাস্তব জীবনের একটা অপরিহার্য অংশে পরিণত হয়েছে, তারপরও আমাদের বাস্তব জীবন ও ভার্চুয়াল জগতের মধ্যেকার পার্থক্যের জায়গাটুকু ভুলে গেলে একদম চলবে না। এ অনুষ্ঠানের প্রথম পর্বে যেমনটি আমরা বলেছি, আমরা যদি পার্থক্যের জায়গাটি ভুলে যাই তাহলে আমরা পিনোকিওতে পরিণত হব। আমরা তা যদি হতে না যাই তাহলে আমাদেরকে দেখতে হবে বাস্তব জীবনের প্রয়োজনের কতটা অংশ আমরা ভার্চুয়াল জগতে খুঁজে ফিরছি। সবাইকে ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক নতুন ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই তার এক ভাষণে পাশ্চাত্যের লাইফ স্টাইলের সমালোচনা করে বলেছেন, পাশ্চাত্যের সংস্কৃতি মানুষের হৃদয় ও মনকে বৈষয়িক করে তুলছে এবং জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যের গণ্ডিকে অর্থ সম্পদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে। তারা আধ্যাত্মিক লক্ষ্য ও আদর্শ এবং আত্মিক উৎকর্ষকে পাশ কাটিয়ে পাপাচারকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছে, এর ফলে পরিবার প্রথা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের আসরে আমরা পাশ্চাত্যে জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ভোগবাদ নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে ভোগবাদ হচ্ছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। এই ভোগবাদ পুঁজিবাদী অর্থনীতির চাকাকে গতিময় করেছে এবং সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। ভোগবাদকে শুধু অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে চলবে না, সমাজ ও সংস্কৃতির উপর এর ব্যাপক প্রভাব রয়েছে। ভোগবাদ মূলত মানুষকে প্রতিনিয়ত পণ্য ও সেবা গ্রহণে উৎসাহিত করে। শিল্প বিপ্লবের পর থেকে ভোগবাদ পণ্যের উৎপাদনের প্রবণতাকে অতি উৎপাদনের দিকে ঠেলে দিয়েছে, যেখানে পণ্যের সরবরাহ ভোক্তার চাহিদার চেয়েও বেশি। এ কারণে প্রস্তুতকারকরা বিজ্ঞাপন সহ নানা কৌশলে মানুষকে নতুন পণ্য ক্রয়ে বাধ্য করছে। বাস্তবে দেখা যাচ্ছে মানুষ তার প্রয়োজনে নয়, বরং সামাজিক মর্যাদা বাড়াতে পণ্য কিনছে বা সেবা নিচ্ছে। ভোগবাদ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করার কারণে নানা প্রান্তের সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানীরা এ নিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন।
প্রখ্যাত লেখক টিম দুশান এ সংক্রান্ত একটি নিবন্ধে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন দেশের লাইফস্টাইল তুলে ধরেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, বর্তমান বিশ্বের মোট 700 কোটি মানুষ যদি এখনই মার্কিনীদের স্টাইলে জীবনযাপন শুরু করে, তাহলে এই পৃথিবীতে স্থান সংকুলান হবে না। এজন্য আমাদের পৃথিবীর আয়তনের 4 গুণ জায়গা প্রয়োজন হবে। টিম দুশান আরও লিখেছেন, ভোগবাদী জীবনাচারের নেতিবাচক প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও পরিসংখ্যান থাকা সত্ত্বেও মানুষ এ বিষয়ে সতর্ক হচ্ছে না। কিন্তু নিশ্চিতভাবে এই জীবনাচার একদিন মানব সভ্যতাকেই ধ্বংসের মুখে ঠেলে দেবে। তিনি লিখেছেন, বর্তমান বিশ্বের মানুষ প্রতি বছর 1000 কোটি পশুর গোশত খাচ্ছে, প্রতি বছর 1600 কোটি পিস পোশাক পরিচ্ছদ এবং কেবল একবার ব্যবহার উপযোগী পণ্য ব্যবহার করছে অথবা ডাস্টবিনে নিক্ষেপ করছে। তার মতে এই পরিসংখ্যান মানুষের জন্য শুভ ইঙ্গিত বহন করে না।
ভোগবাদ সম্পর্কে অঞ্চল ভিত্তিক তথ্য থেকে এটা সুস্পষ্ট, পাশ্চাত্যের দেশগুলোতে এই প্রবণতা সবচেয়ে বেশি, আর পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে এক্ষেত্রে এগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মাথা পিছু পণ্যের ব্যবহার বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। মার্কিন নাগরিকদের মাঝে পণ্যের ব্যবহার ও সেবা গ্রহণের প্রবণতা মাত্রাতিরিক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের মাত্র 5% মানুষ বসবাস করে, কিন্তু গোটা বিশ্বে ব্যবহৃত জ্বালানির 20% তারা ব্যবহার করে। বিশ্বে মোট যে পরিমাণ মাংস খাওয়া হয় তার 15% খান মার্কিন নাগরিকরা, আর গোটা বিশ্বের মোট বর্জ্য ও আবর্জনার 40% উৎপাদিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। অতীতে মানুষের জীবনাচার ছিল অত্যন্ত সাধারণ। মানুষের প্রয়োজন মতো পণ্য উৎপাদিত হতো, কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে পুঁজিপতি পণ্য প্রস্তুতকারকরা বিশাল বাজারের প্রয়োজন অনুভব করেন। তারা কলকারখানায় মাত্রাতিরিক্ত উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জনকেই সবকিছুর ঊর্ধ্বে স্থান দেন।
পশ্চিমা পণ্য প্রস্তুতকারীদের সাধারণ সূত্র হল, পণ্যের ব্যবহার যত বেশি হবে উৎপাদন তত বাড়ানো যাবে, আর উৎপাদন বৃদ্ধি মানেই বেশি মুনাফা। অন্যভাবে বলা যায়, পাশ্চাত্যের পুঁজিবাদী পণ্য প্রস্তুতকারকরা ইচ্ছে করে মানুষের মধ্যে পণ্যপ্রীতি তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করছে। তারা ব্যাপক প্রচারণার মাধ্যমে পণ্য ব্যবহার ও সেবা গ্রহণের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনেছেন, আর এক্ষেত্রে গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখছে। প্রচারণার মাধ্যমে মানুষের মনে ভোগ্যপণ্যের প্রতি কৃত্রিম আকাঙ্ক্ষা তৈরি করা হচ্ছে। এই আকাঙ্ক্ষা ব্যক্তির প্রয়োজনের কারণে সৃষ্টি হয়নি, এর পেছনে রয়েছে সামাজিক মনস্তাত্ত্বিক চাপ। ভোগবাদের একটি নেতিবাচক প্রভাব হল এটি মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। ভোগবাদিতার মানে হল পৃথিবীতে যা কিছু আছে সবই ভোগের জন্য, যা ভোগের যোগ্য নয় তার কোনো মূল্য নেই। ভোগবাদীর কাছে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় সম্পর্কও ভোগের বস্তু। যে সম্পর্কে ভোগের কিছু নেই তা টিকিয়ে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করে না ভোগবাদীরা। ভোগবাদী তাই ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রিত গৃহীত হয় ভোগের সুযোগ থাকা না থাকার ভিত্তিতে।
ভোগ বস্তু নির্ভর হওয়ার কারণে এখান থেকে যে সুখ আসে তা হয় ক্ষণস্থায়ী। ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ভোগবাদী সমাজ প্রতিটি ক্ষণে আমাদেরকে এ কথায় স্মরণ করিয়ে দিচ্ছে, আমার যথেষ্ট নেই, টাকা আছে কিন্তু যথেষ্ট নয়, বাড়ি আছে কিন্তু যথেষ্ট নয়, সময় আছে কিন্তু তা যথেষ্ট নয়। ভোগ ও ত্যাগ দুটি বিপরীত জীবন দর্শন। ত্যাগের জীবনেও যে সুখ আছে তা ভোগবাদীরা বুঝতে পারে না। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরেও ভোগবাদ নিয়ে কথা বলার ইচ্ছা রইল, আপনারা সে আসরেও আমাদেরকে সঙ্গ দেবেন এ প্রত্যাশা করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
সুস্থ পরিবার, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয়ে জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কী করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কী কী কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা সুস্থ পরিবার নামে নতুন এই ধারাবাহিকের আয়োজন করেছি। বিগত দুই আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা কথা বলব পরিবারের সুস্থতা রক্ষায় শাক সবজি ও ফল ফলাদির প্রভাব নিয়ে। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ফল এবং সবজি হল পুষ্টির সর্বোত্তম প্রাকৃতিক উপায়, সুতরাং পরিবারের দৈনন্দিন খাবারের টেবিলে অবশ্যই এই দুটি জিনিসের উপস্থিতি থাকা চাই। সবজি এবং ফলে বিচিত্র ভিটামিন থাকায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়, ফাইবার থাকার পাশাপাশি কম ক্যালোরি ও চর্বি কম থাকায় বেশ কিছু রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে, যেমন বহু রকমের ক্যান্সার থেকে মুক্ত রাখে, হৃদরোগ থেকে সুরক্ষা দেয়, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায়, মোটা হয়ে যাওয়া রোধ করে। শুধু তাই, এসব রোগ শরীরে আর বাড়তে দেয় না। কিন্তু কথা হলো দৈনিক কতটুকু ফল খাওয়া উচিত সেটা জানা বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যে বয়স্কদের পক্ষে দৈনিক 2-4 ইউনিট ফল খাওয়া যেতে পারে, তবে বিষয়টি নির্ভর করে ব্যক্তির বয়স, নারী এবং পুরুষ ভেদে তাদের শারীরিক পরিশ্রমের পরিমাণের উপর।
এই যে ইউনিটের কথা বলা হলো, সেই ইউনিট বলতে বোঝায় মাঝারি সাইজের একটি ফল কিংবা
আধা গ্লাস আঙ্গুর বা এই জাতীয় দানাদার ফলকে, আধা গ্লাস ফ্রেশ ফলের জুস কিংবা একটি গ্লাসের চার ভাগের এক ভাগ পরিমাণ শুকনো ফলও এক ইউনিট হিসেবে গণ্য। তবে মনে রাখতে হবে ফ্রেশ জুসেও তাজা ফলের তুলনায় ফাইবারের পরিমাণ কম থাকে। ফাইবারযুক্ত ফ্রেশ ফল বা সবজি খেলে অল্প খাবারেই চাহিদা মিটে যায়। সুতরাং যারা শরীরের ওজন কমাতে আগ্রহী তাদের উচিত জুসের পরিবর্তে ফ্রেশ ফল খাওয়া। মনে রাখতে হবে ফলও যদি শরীরের চাহিদার চেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। শশা, লেটুস, টমেটো, বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, বিচিত্র সবজি, ক্যারপস, রিপস, ভেন্ডি বা ঢ্যাঁড়স, বেগুন এবং মাশরুমও সবজির রূপেই পড়ে। রিপসকে বাংলায় রেউচিনি বলে। ইংরেজিতে এর প্রতিশব্দ হল রুবার্ব আর ক্যারপস হল স্যালারি। দুটোই আঁশযুক্ত দুটি সবজি। এইসব সবজি দৈনিক খাওয়া উচিত। বয়স্কদের উচিত দৈনিক অন্তত 3-5 ইউনিট সবজি খাওয়া। ফ্রেশ সবজি এক গ্লাসে 1 ইউনিট, রান্না করা সবজি আধা গ্লাসে 1 ইউনিট আর বিভিন্ন সবজির জুস আধা গ্লাসে 1 ইউনিট। প্রয়োজনীয় পরিমাণ ফল ও সবজি না খেলে ক্রনিক ও অসংক্রামক ব্যাধি দেখা দেয়া আশঙ্কা বেড়ে যায়। বলা বাহুল্য, পর্যাপ্ত সবজি ও ফল না খাওয়ার কারণে বছরে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কিংবা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। ফল এবং শাক সবজিতে বিদ্যমান ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে, যার ফলে হার্ট অ্যাট্যাক কিংবা ব্রেন স্ট্রোকের পরিমাণ কমে যায়। পেটের বিচিত্র রোগ প্রতিরোধের ক্ষেত্রেও ফাইবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফাইবারযুক্ত খাবার খেলে অল্প খাবারেই পেট ভর্তি হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়, ফলে কম ক্যালোরিতেই খাবারের চাহিদা মিটে যায়। ক্যালোরি কম নিতে হয় এবং ওজন কমাতে সাহায্য করে। সেই সঙ্গে খাবার গ্রহণের পর রক্তের গ্লুকোজ বৃদ্ধির পথে বাধার সৃষ্টি করে। এ কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিংবা ডায়াবেটিস বৃদ্ধি রোধে ফাইবার চমৎকার কাজ করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে ফাইবারের সঙ্গে যথেষ্ট পরিমাণ পানি কিংবা পানীয় দ্রব্য খেলে ফাইবারের প্রভাব ও কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। সবজি এবং ফলের ইতিবাচক দিক নিয়ে যা বললাম, সেসবের বাইরেও জেনে রাখা ভালো যে সবজি এবং ফলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড। কলা, আলুবোখারা, পিস, খুবানি বা অ্যাপ্রিকট, মাল্টার জুস, আলু, বিট পাতা, সয়া, টমেটো এবং টমেটোর জুস, পালং শাক ও বরবটির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু ফল ও সবজি রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, যেমন কাঁচামরিচ, ব্রোকলি, সবুজ পাতার মতো বিভিন্ন সবজি, কিভি, বাঁধাকপি, তলেবি বা সবুজ বাঙ্গি, স্ট্রবেরি, পালং শাক ইত্যাদি। ভিটামিন সি আমাদের দেহের অন্যতম মৌলিক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের বৃদ্ধি এবং দৈহিক গঠনে এই ভিটামিন সির ভূমিকা খুবই প্রভাবশালী। ভিটামিন সি আমাদের দেহের ক্ষত কিংবা কাটা ছেঁড়া উপশমে যেমন কার্যকর, তেমনি দাঁতের সুরক্ষা ও মাড়ির সুস্থতার ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। শাকসবজিতে যে ফলিক অ্যাসিড রয়েছে সেগুলোও আমাদের দেহে বহমান রক্তের লাল কণিকা বা সেল গঠনে সাহায্য করে। সন্তান সম্ভবা মহিলাদের জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি। সবজি এবং ফল ফলাদি খাওয়ার উপকারী দিক নিয়ে কথা তো বলা হলো, তবে খেয়াল রাখতে হবে এগুলো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ হলো ফল বা সবজিতে সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। সেসবের অস্তিত্ব যদি থেকে যায় তাহলে সেগুলো খাওয়ার ফলে অন্ত্রনালীর বিভিন্ন রোগ যেমন দেখা দিতে পারে, তেমনি ক্যান্সার হবার আশঙ্কাও বেড়ে যায়।
জীবাণু থেকে যাওয়ার পরিণতি সম্পর্কে বলছিলাম, সুতরাং খাওয়ার আগে ফল বা সবজি ভালো করে ধুয়ে নিতে যেন ভুল না হয়। ধোয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে বহমান পানিতে যেন ধোয়া হয়। কোনোভাবেই সাবান বা ডিটারজেন্ট কিংবা রাসায়নিক কোনো পদার্থ যেন ব্যবহার করা না হয়, কেননা তাতে রাসায়নিক প্রভাব অবশিষ্ট থেকে যায়। ব্যাকটেরিয়ার জীবাণু দূর করার জন্যে ফল বা শাকসবজিকে ভালো করে ধোয়ার পর জীবাণুনাশক তরল জলে ফেলা ভালো। 10 লিটারের একটি পাত্রে 1 চা চামচ পেরকোলোরিন মিশিয়ে সবজিগুলোকে অন্তত 5-7 মিনিট ভিজিয়ে রাখলে জীবাণু নষ্ট হয়ে যাবে। এ বিষয়গুলোর প্রতি আমরা নজর দিতে ভুলব না, এ প্রত্যাশায় সমাপ্তি টানছি আজকের আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।